দাও ইখলাস এমন মোরে
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সবাই মনোযোগ সহকারে পাঠ করি আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله نميت سنة الاعتكاف الله النبي رسول عربي رحمة للعالمين حضور پاک صلى الله عليه وسلم رپور দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত রয়েছে। কামজুল উম্মাল একটা কিতাব রয়েছে, ওই কিতাবের মধ্যে এই হাদিস মুবারাকা এসেছে যে প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর দুরূদ শরীফ পড়বে কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব। কিয়ামতের দিন আমি তার জন্য কি করব, সুপারিশ করব। জুমার দিন বরকতওয়ালা দিন, জুমার দিন নিয়ামতওয়ালা দিন, জুমার দিন গরিবের হজের দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুমারকে ঈদ হিসেবে আমাদেরকে গিফট করেছেন। তো নবী আলাইহিস সালাম বলে দিয়েছেন যে জুমার দিন অধিকারে দরুদ শরীফ পাঠ কর। আজকে বয়ানের বিষয় আমরা নিয়েছি জবানের হেফাজতের ব্যাপারে। এই জবানটা কিন্তু অনেক দাম, এই জবানের মাধ্যমে কিন্তু অনেক কিছু হয়ে যায়, আবার এই জবানের মাধ্যমে অনেক ক্ষতি সাধনও হয়। তো জবান দ্বারা যদি দরুদ শরীফ পাঠ করা হয় সে সুপারিশ পাচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে। তো মহব্বত নিয়ে দরুদ শরীফ পাঠ করি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন। মুসলমান বানানোর পর আল্লাহ তাআলা মহাব্বতে বান্দাকে কেমন মহাব্বত করে, আল্লাহ তাআলার বান্দা তো ঈসা আলাইহিস সালামের উম্মত ছিল, মূসা আলাইহিস সালামের উম্মত ছিল, কিন্তু যে বিশেষত্ব উম্মতে মুহাম্মদকে দান করেছেন সেই বিশেষত্ব অন্য নবীর উম্মতদেরকে দান করে নাই। এর মধ্যে একটা বিশেষত্ব এটাই যে মানুষকে নেকির দাওয়াত দেওয়া, সৎ কাজে আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা প্রয়োগ করা। এই কাজটা মূলত পূর্ববর্তী আম্বিয়া আলী সালাত ওসালামের কাজ ছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পর আর কোনো নবী আসবে না। আমার নবী সসুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী, আমার নবীর পর আর কেউ নবী আসবে না। এই সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা প্রদান করা, এই বড় একটা বড় নিয়ামত, এত বড় একটা মহান দায়িত্ববার সেটা উম্মতে মুহাম্মদের উপর অর্পিত হয়েছে। মানুষকে একটা ভালো কাজে আদেশ দিব, মন্দ কাজে বাধা দিব, স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে যদিও বা এটা একটা ছোট্ট কাজ মনে হচ্ছে, কিন্তু এটা ছোট্ট কাজ নয়। পূর্ববর্তী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের কাজ ছিল একটাই, কি কাজ, মানুষকে নেকির দাওয়াত দেওয়া, ইমানের দাওয়াত দেওয়া। এই দায়িত্বভার আমরা পেয়েছি, তাহলে এই জবান দ্বারা কিন্তু কাজটা আমরা সহজে সহজে করতে পারি। আচ্ছা, এই যে বয়ান হচ্ছে এটা কিন্তু একটা নেকির দাওয়াতের একটা মাধ্যম। তা আমরা নিয়ত করি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এলমে দিন হাসিল করার নিয়ে, আমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে বয়ান শুনবো ইনশাআল্লাহ তাআলা। আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আপনাদের নিকট নেকির দাওয়াত প্রচারের নিয়তে বলার চেষ্টা করব। খুরাসান একটা জায়গা, এই খুরাসানের এক বুজুর্গ, তো ইনি স্বপ্ন যুগে নির্দেশ পেলেন যে তাতার সম্প্রদায়কে যাতে ইসলামের দাওয়াত দেওয়া হয়। খুরাসানের বুজুর্গ স্বপ্ন যুগে নির্দেশ পেল তা তার সম্প্রদায়কে ইসলামের দাওয়াত প্রদান করার জন্য। তখন তাতার সাম্রাজ্যের মসনদের মধ্যে যিনি সমাসীন ছিলেন তার নাম হচ্ছে খালুকা খানের ছেলে তাগুদার খান। তাগুদার খান ক্ষমতার মসনদের মধ্যে ছিল। তো সে বুজুর্গ যিনি কুরাশানে বাস করতেন তিনি দীর্ঘ পথ অতিক্রম করে কুরাশানের মধ্যে পৌঁছে গেলেন এবং গিয়ে তাতার সম্প্রদায়ের যিনি রাজত্বের সমাসীনের মধ্যে অধিষ্ঠ ছিল তাতার সম্প্রদায়ের যিনি বস তাকে গিয়ে তাগুদার খানকে বলল দিন ইসলামের দাওয়াত পেশ করার জন্য উপস্থিত হল। উপস্থিত হয়ে এখনো দাওয়াত পেশ করতে পারে নাই, একটা সুশ্রীমণ্ডিত দাড়িওয়ালা পাকড়িওয়ালা সুন্দর লিবাসদারি একজন সুন্দর মোবাল্লি বুজুর্গকে দেখে ওই তাগুদার খান তামাশা করে বলল মিয়া বলো তো তোমার দাড়ি উত্তম নাকি আমার কুকুরের লেজ উত্তম? নাউজুবিল্লাহ, মিয়া তোমার দাড়ি উত্তম নাকি আমার কুকুরের লেজ উত্তম? জিনিসটা আসলে রাগান্বিত হওয়ার মতো কিনা, আমাকে আপনাকে যদি কেউ বলে আমরা জিনিসটা কিভাবে নেব, আমরা কিভাবে সেটা নিজেকে নিজে আমরা সেটা বরদাস্ত করতে পারবো না। কিন্তু যাদেরকে আল্লাহ তাআলা সবর শক্তি দিয়েছেন, যারা দিনের দায়ী, যারা মানুষকে সৎ কাজের আদেশ দেয়, তাদের ব্যাপারে কিন্তু জিনিসটা কিন্তু ভিন্ন রকম। যদি বা কথাটা ছিল রাগান্বিত করার জন্য, কিন্তু ইনি তো মাশাআল্লাহ জবানের হিফাজতকারী ছিল, ইনি তো নেকির দাওয়াত প্রদানকারী ছিল। তো ইনি মহাব্বত সহকারে বলল যে আমিও আমার সৃষ্টিকর্তা আল্লাহ পাকের কুকুর। খোরাসানের বুজুর্গ বলছে আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টিকর্তার একজন নগণ্য কুকুর, যদি আত্মত্যাগ ও বিশ্বস্ততার মাধ্যমে আমি তার সন্তুষ্টি অর্জন করতে পারি তাহলে আমি উত্তম। আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি যদি আমি আত্মত্যাগের মাধ্যমে বিশ্বস্ততার মাধ্যমে যদি আমি অর্জন করতে পারি তাহলে আমি উত্তম, অন্যথায় আপনার কুকুরের ল্যাজ আমার চেয়ে উত্তম। দাড়ি চেয়ে বলে নাকি আপনার কুকুরের ল্যাজ আমার চেয়ে উত্তম। তাহলে বোঝা যায় এই কথাটা কেন বললো, বলে কারণে সে আপনার প্রতি বিশ্বস্ত। একটা কুকুর কিছু খাবার দিলে সে পোষ মেনে যায়, সে আপনার পুরো এলাকা পাহারা দেয়, সে আপনার একজন বিশ্বস্ত হয়ে যায়, মালিকের অনুগত হয়ে যায়। তো যে রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন সে রব্বুল আলামিনের আনুগত্য আমি আপনি কতটুকু করেছি, আল্লাহ তাআলা রিজিক দিচ্ছে, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দান করছে। পানি যদি বন্ধ হয়ে যায়, যারা আমরা ঢাকা সিটি কর্পোরেশন বলে সিটি এলাকার মধ্যে যারা রয়েছে আমরা, আপনারা দেখবেন কোনো সময় ওয়াশার পানি যদি কোনো কারণে যদি একটু স্থগিত হয়ে যায় তখন আমরা বুঝতে পারি পানির প্রয়োজনীয়তা কি, বাস্তব কি না। খাবারের পানিও সেম, যদি কোনো একদিন কোনো কারণে যদি বিদ্যুৎ চলে যায় তাহলে আমরা বুঝতে পারি কারেন্টের অভাবে আমরা অস্থিরতা বিরাজ করে আমাদের মধ্যে। একটু যদি অক্সিজেন যখন করোনা ভাইরাস চারিদিকে প্রভাব বিস্তার করলো অনেক পোষাওয়ালাও অক্সিজেনের অভাবে মারা গেছে। তাহলে অক্সিজেন কতটুক দামি তখনই বুঝে যখন প্রয়োজন হয়। তা আল্লাহ তাআলার দেয়া অক্সিজেন আমরা নিচ্ছি, আমাকে অক্সিজেন মুখে লাগাতে হচ্ছে না, অক্সিজেন কিন্তু আমরা নিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড আমরা ত্যাগ করছি, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য বড় নিয়ামত। তো এত কিছু পাওয়ার পর আমরা আল্লাহ তাআলার কতটুকু বিশ্বস্ততা আমরা অর্জন করলাম, আল্লাহ তাআলার আনুগত্য কতটুকু আমরা অর্জন করলাম, আমরা নিজেকে নিজে প্রশ্ন করি। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ তাআলার বিশ্বস্ততার মধ্যে কবুল করুন। তাহলে এই যে মোবাল্লিকের কথাটা যে আমার চাইতে আপনার কুকুরের ল্যাজ উত্তম, কখন হবে, যদি আমি আমার রব্বুল আলামিনের বিশ্বস্ততা অর্জন করতে না পারে, আনুগত্যতা অর্জন করতে না পারে, আর আনুগত্যতা অর্জন করতে পারলে আমি উত্তম। যেহেতু ওই মোবাল্লিক গীবত থেকে জবানকে হিফাজতকারী ছিল, গীবত চুগলি ওয়াদা খেলাফি অপরকে মনে কষ্ট দেওয়া জবানের হিফাজতকারী ছিল, যদিও বা বাক্যটা ছিল অল্প কিন্তু এটা পুরা এমনভাবে কাজ করছে যে তীর যদি নিক্ষেপ করা হয় তীর কিন্তু একটু অন্যদিকে ছুটে যেতে পারে, কিন্তু এই যে কুরাশানের বুজুর্গ রহমতুল্লাহ আলাইহি যে কথাটা জবান দিয়ে বের করেছে সেটা তাগুদারের অন্তরের মধ্যে প্রভাব পড়েছে। তাগুদার খান একেবারে চুপ হয়ে গেল যে আমি কঠিন জবাব দিয়েছি, কঠিন আচরণ করেছি, তার উচিত ছিল রাগান্বিত হওয়ার। রাগান্বিত হওয়ার বিপরীতে তিনি নম্রতা প্রদর্শন করেছেন, সিস্টেমে নেকির দাওয়াত দিয়েছেন। তো কি হয়েছে, আল্লাহ আকবার, তাগুদার খান অত্যন্ত নম্র ভাষায় বললেন, আজ থেকে আপনি আমার মেহমান, আজ থেকে আপনি আমার মেহমান, আমার এখানে আপনি অবস্থান করবেন। সে বুজুর্গ রহমতুল্লাহ আলাই ওখানে অবস্থান করতে রইলেন। তাগুদার প্রতিদিন রাতে তার নিকট উপস্থিত হতেন এবং মূল্যবান উপদেশ শুনতে থাকতেন। একটা টাইম ফিক্স করছে, রাতে প্রতিদিন আসতো ওই বুজুর্গের কাছে যে আপনি আমাকে উপদেশমূলক বাণী শোনাবেন। সে বুজুর্গ রহমতুল্লাহ আলাই তাগুদার খান ওই সম্রাজ্যের তাগুদার সম্প্রদায়ের মালিক, পুরা তাতার সম্প্রদায়ের মালিক তাগুদার খানকে অত্যন্ত স্নেহ মায়া মোহাব্বত ভালোবাসা দিয়ে তাকে নেকির দাওয়াত দিতে রইলেন। আলহামদুলিল্লাহ ওই বুজুর্গ রহমতুল্লাহ আলাই নিরলস প্রচেষ্টা একদিন কাজ হয়ে গেল। আল্লাহু আকবার, যে তাগুদার খান দীনে ইসলামকে দুনিয়া থেকে বিলীন করে দেওয়ার জন্য একটু আগেও প্রচেষ্টা চালিয়েছিল, তার অন্তরের মধ্যে দুনিয়ার ভালোবাসা দুনিয়ার মোহ আস্তে আস্তে বিলীন হতে শুরু করলো। এমন অবস্থা, তিনি আজকে ইসলামের নিবেদিত একজন প্রাণ, ইসলামের একজন নিবেদিত প্রাণ উৎসর্গকারী হয়ে ওই কুরাশান বুজুর্গ রহমতুল্লাহর কাছে নিজেকে পেশ করে দিলেন এবং সাথে সাথে তিনি মুসলমান হয়ে গেলেন। শুধু তিনি মুসলমান হলেন নয় নয়, বলা হচ্ছে ইসলাম গ্রহণ করার পর তাগুদার খান পুরা সম্প্রদায় সহ তাতার সম্প্রদায়ের পুরা সম্প্রদায় সহ সবাইকে দীন ইসলামের মধ্যে আসার জন্য আহ্বান করলেন, সবাই মুসলমান হয়ে গেল। একটু দেখেন মধ্য এশিয়ার রক্ত পিপাসু বুঝেন তো, মানুষের যে শোষণ করে, রক্ত শোষণ করে, ওই তাতারা সম্প্রদায়ের তাগুদার খান ইসলামকে বিলীন করার জন্য সর্বদা চেষ্টা করেছিল দুই একদিন আগেও, আর সে বর্তমানে আল্লাহ আকবার সে কি হয়েছে, মুসলমান হয়েছে। এই ঘটনাটা যখন চলছে তখনকার ঘটনাটা আমি বলে আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের সৎকায় আমাদের মাগফিরাত হোক। তো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ নেকির দাওয়াত দেওয়ার জন্য, কি বলেন? দেখেন সব সময় ভালো কাজের আহ্বান করলেও যে মানুষ আমার দিকে দাবিত হবে তাই না, কারণ আমার জবানের আন্তাস, আমার চলাফেরা, আমার কর্মকাণ্ড সব কিছুর উপর ডিপেন্ড করে আমি মানুষকে যে কথা বলবো সেটা কতটুকু আসর করছে মানুষের মধ্যে, সেটা কিভাবে হবে একটা খেয়াল করেন জিনিসটা। কোন গাছের মধ্যে মানুষ ঢিল মারে বলেন তো, কোন গাছের মধ্যে মানুষ ঢিল মারে, কোন ফলদায়ক গাছে? যে গাছের মধ্যে ফল থাকবে, যে গাছে আম থাকবে, যে গাছে লিচু থাকবে, যে গাছে বড়ই থাকবে, সেই গাছের মধ্যে মানুষ কি মারবে, ঢিল মারবে। যেটাতে ফল নাই সেটাতে ঢিল মারবে। তো ভালো মানুষকে মানুষ আক্রমণ করবে, অনেকে বলে ভালো মানুষের বাত নেই, এটা ভুল কথা। ভালো মানুষের বাত আছে, ভালো মানুষের গ্রহণযোগ্যতা আছে, বরঞ্চ বর্তমান সিচুয়েশন এমন হয়েছে ভালো মানুষকে মূল্যায়ন করার মতো ব্যক্তির অভাব রয়েছে। ভালো মানুষ সে তো আল্লাহ তাআলার দরবারে সে কবুল, তার কেন বাদ হবে না, সে তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা তাকে কবুল করেছেন, তার কিসের কষ্ট? হয়তো তাকে বিবেচনা করার, তাকে মূল্যায়ন করার, তাকে সম্মান করার মানুষের সমাজের মধ্যে কি রয়েছে, অভাব রয়েছে। তো যেটা বলতে চাচ্ছিলাম, ঢিল মানুষ মারে ফলদায়ক গাছের মধ্যে ঢিল মারল, আর সে কি আপনাকে ঢিল মারে নাকি ফল দেয়? কি দেয়? ফল দেয়। আপনি ডিল মারলেন, ফল আঘাতপ্রাপ্ত হয়েছে, কিছু ফল পড়েছে, কিছু পাতা ছিঁড়ে গিয়েছে, কিছু ডালপাল ছিঁড়ে একেবারে তছনছ হয়েছে, এরপরও ফল দিয়েছে। ফলদায়ক গাছ সবসময় ডাল নিচু থাকে, ওজন থাকে, ওজন থাকে সেটা, আর বলে না খালি কলসি একটু বেশি বাজে, যার মধ্যে কিছুই নাই সে সবসময় উপরে তাকার চেষ্টা করবে। তা আল্লাহ তাআলা যাদেরকে নিয়ামত দান করেছে নম্রতা বিনয়ী, তার চাইতে বড় মানুষ পৃথিবীর মধ্যে আর কে হতে পারে? অনেকে বলে নরম মানুষের আর কি, নরমিতা মানে তার দুর্বলতা না, নরমিতা তো বড় শক্তি, বলার কথা সবাই বলতে পারে কিন্তু হজম করার শক্তি কয়জনের রয়েছে? আমি এখন বলছি, যদি আমাকে কেউ কথা কটুক্ত করে বলে, আমি তখন আমাকে কতটুক কন্ট্রোল করতে পারছি সেটা হচ্ছে বড়। আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে, আল্লাহ পাকের দরবারে আমরা দোয়া করি যাতে আল্লাহ পাক আমাদের জবানের মধ্যে নিষ্ঠতা, জবানের মধ্যে আল্লাহ তাআলা উত্তম নিয়ামত আমাদের জবানের মধ্যে দান করে। জবান তখনই দাম হবে যখন এই জবানকে আমরা পাক পবিত্র রাখবো। পাক পবিত্র কিভাবে রাখবো? জবানকে অহেতুক এবং হারাম, প্রথমে হারাম থেকে জবানকে বাঁচাতে হবে। গীবত কি? হারাম। গীবত থেকে বাঁচাতে হবে। চুগলি? হারাম। তো এই চুগলি থেকে বাঁচাতে হবে। দুইজনের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য আমি তৃতীয় পক্ষ হয়ে মাঝখানে যদি কিছু একটা এর কথা এরে লাগাই দিই, দুইজনের মধ্যে ফাটল সৃষ্টি করি, তাহলে চুগলি। কারো একটা দোষ তৃতীয় পক্ষকে বলছি, ওই দোষটা তার মধ্যে নেই, যদি না থাকে তাহলে হচ্ছে মিথ্যা অপবাদ, এটা ওর ব্যক্তির মধ্যে নাই, না থাকা সত্ত্বেও আমি তৃতীয় পক্ষকে বললাম। আচ্ছা, যদি থাকে দোষটা, যদি তার মধ্যে থাকে, আমি তার অনুপস্থিতিতে অপরকে বলি, তাহলে সেটা কি হয়ে যায়? গীবত হয়ে যায়। তার জবানকে মিথ্যা থেকে, গীবত থেকে, সুগলি থেকে, হারাম কাজ থেকে বাঁচাবো, সাথে সাথে অহেতুক কথাবার্তা, যারা বাক বাঁচাল বেশি, শুধু বক 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 করে যায়, তাদের কিন্তু ওয়াইট বলেন একটা ওজন শক্তিটা, তাদের একটা যে প্রভাব সেটা কমে যায়, বেশি বাঁচাল। যদিও কথাটা সত্য কিন্তু মানুষ এটা অ্যাকসেপ্ট, আর সারাদিন বক বক করে, কে শুনবে এর কথা? এটা মানুষ বলে দেয় এরকম। তা আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তা আমরা জবানের কি করব বলে না, জবানের হিফাজত করব। কারণ জবানের হিফাজত করার পর হারাম থেকে বাঁচাবো, অহিতুক কথাবার্তা থেকে বাঁচাবো, এরপর কি করব? এই জবানকে পাক পবিত্র করার জন্য আল্লাহ পাকের জিকির করব। আল্লাহ পাকের কি করব? জিকির করব। আল্লাহ পাকের জিকির করব, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করব। এই জবানে যখন পাক পবিত্র হয়ে যাবে, তখন কাউকে যখন আপনি কোনো কথা বলবেন সেই কথাটার মধ্যে প্রভাব পড়বে। আর যদি বাক বাচাল হয়, দূরের মানুষের তো দূরের কথা, বাইরের মানুষের তো দূরের কথা, ঘরের যে বাসিন্দা রয়েছে, নিজের স্ত্রী নিজের কথা আপনার কথা শুনবে না, নিজের পরিবার পরিজন নিজের সন্তান আপনার কথা শুনবে না, যদি জবানের হিফাজতকারী হয়, সঠিক গাইডলাইন সঠিক ব্যবহার করা যায়, তখন সেটা বললেও অল্প সেটা কাজ দেবে বেশি। তো কি বলেন, জবানের হিফাজত করব? আল্লাহর নবী রাসূল আরবি রহমতুল্লাহ আলমিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শরীফ, যেটা সুনানে ইবনে মাজা এর চতুর্থ খণ্ডের 252 পৃষ্ঠার মধ্যে আসছে, 3807 হাদিস মুবারাকা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিব্বার কত সুন্দর ব্যবহার শিখিয়ে দিয়েছেন, তা একটু জেনে নিন এবং আনন্দে উদ্ভাসিত হন। ইবনে মাজা শরীফের মধ্যে রয়েছে, একবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যাচ্ছিলেন, এর মধ্যে হযরতে সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি গাছের চারা লাগাচ্ছিল, চারা লাগাচ্ছিল। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, হে আবু হুরায়রা কি করছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, বৃক্ষ রোপণ করছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু হুরায়রা, আমি কি তোমাকে সর্বোত্তম বৃক্ষ রোপণের কথা বলবো না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি অবশ্যই বলুন। বললেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। সবাই বলি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। পাঠ করো, তাহলে প্রতিটি কালিমার পরিবর্তে তোমার জন্য জান্নাতের মধ্যে একটি বৃক্ষ রোপণ করা হবে। তাহলে এই জবানের কত দাম? একবার তাসবিহ পাঠ করার দ্বারা একটা বৃক্ষ রোপণ করা হচ্ছে, একবার জিকির করার দ্বারা আল্লাহ পাকের প্রশংসা করার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে বৃক্ষরোপণ হয়ে যাচ্ছে। তাহলে আমরা দুনিয়ার জমিনের মধ্যে, আমরা যারা উপস্থিত রয়েছে হায়াতের মধ্যে রয়েছে, আমরা কত কোটি কোটি বৃক্ষ আমরা রোপণ করতে পারি। এখন আমাদের সময় হয়ে বসলে অপরের বিপক্ষে কথা বলা, কি বোধ করা, চুগলি করা, নাইলে জমানার মধ্যে বক 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 বক, যেটা বলারই দরকার সেটাও বলা হচ্ছে, যেটা না বলা দরকার সেটাও বলা হচ্ছে। যদি সেই সময়টা আমি কোরআনে পাকে তেলাওয়াত করতাম, আপনারা তো শুনেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমান, হাদিস পাকের খোলাসা যে কোরআনুল করিম এটা ফুরকানুল হামিদ, অনেক বড় নিয়ামত। যদি কেউ একটা হুরুফ আদায় করে, একটা হুরুফের বিনিময়ে তাকে দশটি নেকি প্রদান করা হবে, হাদিস পাকের মধ্যে আসছে। তো জিজ্ঞেস করা হলো যে আলিফ লাম মিম এটা কি একটি হুরুফ? নয় নয়, বরঞ্চ আলিফ একটা হুরুফ, লাম একটা হুরুফ, মিম একটা হুরুফ, এই তিনটার বিনিময়ে আল্লাহ তাআলা ৩০টা নেকি প্রদান করবেন। তাহলে কোরআনে পাক যদি একটু দেখি, এখন তো কোরআনে পাক কী বলবো, এখন মোবাইল ফোন সবার মোবাইলে রয়েছে, চাইলে সবাই মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যে কোরআন ডাউনলোড করতে পারেন। আপনি চাইলে এমন না আপনি কোরআন নিয়ে হাঁটতে পারছে, আপনি কোরআন পড়তে পারছেন। সর্বাবস্থার উজু অবস্থায় থাকার চেষ্টা করি, সফররত আছি উজু অবস্থায় আছি, বাসের মধ্যে বসে আছে অনেক সময় ২-৩ ঘন্টা জ্যামের মধ্যে, একটি কি কোরআনে পাক পড়তে পারি না, একটি কি তিলাওয়াতে কোরআন করতে পারি না, একটা তারকেন নিতে পারি না, আজকে আমি ৩০০ দরুদ শরীফ পাঠ করব? যদি করা হয় তাহলে আমার জবানের পাক পবিত্র হবে, আর এই পবিত্র জবান কবরের মধ্যে, হাসরের মধ্যে, মিজানের মধ্যে, পুল সিরাতে আমাদের জন্য কাজ দেবে। আমরা চাই কি না? চাই। তাহলে আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আমরা সর্বদা জবানের হেফাজত করবো ইনশাআল্লাহ তাআলা। যেমন রুদ্দে মুখতারের মধ্যে দ্বিতীয় খণ্ডের মধ্যে আসছে, জিহ্বার ব্যবহার সমূহের মধ্যে এটিও একটি যে জিহ্বাকে সর্বদা দরুদ সালাম পড়তে থাকুন এবং গুনাহসমূহ ক্ষমা করতে থাকুন। দরুদ ও সালাম, নবীর উপর দরুদ এবং সালাম পেশ করা, একটা একটা হকের মধ্যে, জবানের হেফাজতের মধ্যে হকের মধ্যে একটা হক এটাই রুদ্দে মুখতারের মধ্যে আসছে। কেন? দুররে মুখতার কিতাবের মধ্যে উল্লেখিত রয়েছে, যে ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, তা যদি কবুল হয়ে যায় তবে আল্লাহ তাআলা তার ৮০ বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। তা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ক্ষমা পাওয়ার জন্য কত না সুন্দর একটা মাধ্যম এ জবান। এখন লকডাউন, অনেক জায়গার মধ্যে মানুষ ঘরের মধ্যে বসে আছে, কত না বাকবিতণ্ড, কত না আড্ডা গুজব ঘরের মধ্যে দেওয়া হচ্ছে, এমন সময় বেশি কথা বলতে বলতে গিয়ে ঘরের মধ্যে ফাসাদ সৃষ্টি হয়ে যায়, মুশকিলাতের মধ্যে পড়তে পারা হয়। যদি একটু চিন্তা ভাবনা করা হয়, যদি একটু চিন্তা ভাবনা করে যদি জবানকে হিফাজ করে, না আমি এই বৈঠকের মধ্যে ১০০ বার দরুদ শরীফ পড়ে উঠবো, আমি এই বৈঠকের মধ্যে ১০০ বার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা শরীফ পড়ে উঠবো, আমরা যদি টার্গেট দিই তাহলে আমরা পড়তে পারি, কিন্তু আমরা সেই কাজটা করি না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কিতাবের মধ্যে আসছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সবচাইতে একটা অঙ্গ প্রত্যঙ্গ যেটা নরম নরম এবং ছোট্ট একটা অংশ সেটা হচ্ছে কি, জিহ্বা। এই জিহ্বা যদি বা গুস্তের একটা টুকরা, কিতাবের মধ্যে আছে যখন প্রতিদিন সকাল হয় তখন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বাকে উদ্দেশ্য করে বলে, তুমি আজকে ভালো থাকো, যদি তুমি সোজা থাকো তাহলে আমরা সবাই ঠিক থাকব, যদি তোমার অসতর্কতা হয়ে যায় তাহলে আমাদের উপর বিপদ। আল্লাহর দরবারে পানা চাচ্ছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, কার কারণে? জিহ্বার কারণে। কেন? এই জিহ্বা যদি একটু ছুটে যায় তখন সব বরবাদ। কারণ অনেকের একটা কথা বলে ফেললে, এখন মায়ের কুতের উপর পড়ে, পিঠের উপর পড়ে কিনা, মানুষ মাইক দিচ্ছে কখন, জবান দ্বারা উল্টাপাল্টা কথা বলে ফেলছে। আচ্ছা, জবানের আপদ শুধু তাই না যে শরীরের উপর আঘাত পড়ে, তাই না, ইমানের উপর আঘাত আনে। কেমন? যদি এই জবানের মাধ্যমে যদি কেউ অসতর্কতা বশত যে এমন কথা বলে দিল যে কারণে তার ইমান বরবাদ হয়ে যেতে পারে। যেমন আপনি একটা খেয়াল করেন, যদি কেউ বলে দেয়, স্বাভাবিক অনেকে বলে ফেলে জিনিসটা, অনেকের জানা নাই কীরকম, আমি কী দোষ করলাম, আল্লাহ আমার প্রতি মনে জুলুম করতেছে, নাউজুবিল্লাহ বলে আল্লাহ আমার প্রতি কী করতেছে, জুলুম করতেছে, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার পানা যদি জবান দিয়ে কেউ এই কথাটি বলে যে আল্লাহ আমার প্রতি জুলুম করতেছে, কারো ঘরের মধ্যে পেরেশানি, কারো ঘরের মধ্যে মনোমালিন্য, কারো শরীরের মধ্যে বিমার, নাইলে পরিবারের মধ্যে কারো বিমার, নাইলে টাকার মধ্যে অসচ্ছলতা, নাইলে দারিদ্রতার থেকে কেউ মুক্তিই পাচ্ছে না, একটার পর একটা পেরেশানি আসে 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 চলতেই আসে, অথচ কি করে না, এত কিছু টাকার পরে শুকরিয়া আদায় করছে না, বলে ফেলছে আল্লাহ জুলুম করতেছে। আল্লাহর প্রতি যদি ইঙ্গিত করে যদি জুলুম সাব্যস্ত করে তাহলে তার ইমান কি থাকবে? থাকবে না। জবানের একটু অসতর্কতা, সর্বদা দুঃখে থাকুক, কষ্টে থাকুক, মুসিবত থাকুক, পেরেশানি থাকুক, সর্বদা আল্লাহ পাকে শুকরিয়া জ্ঞাপন করতে হবে। আমি আপনি জানি না আমার মা আমাকে যতটুকু ভালোবাসে, আমার বাবা আমাকে যতটুকু ভালোবাসে, আমার স্ত্রী আমাকে যতটুকু ভালোবাসে, কোটি কোটি ভালোবাসা দুনিয়ার পৃথিবীর ভালোবাসা যদি একদিকে দেন, এর চাইতে অনেক কোটি গুণ বেশি ভালোবাসে আমার রব আল্লাহ তাআলা। তো রব্বুল আলামিন এই শান নয় যে বান্দা দুনিয়াতেও মুসিবতে থাকবে, বান্দা আখিরাতেও মুসিবতে থাকবে, এটা আল্লাহর শান নয়। কিতাবের মধ্যে আসছে কোন ব্যক্তি এরকম যে ব্যক্তি কবরের মধ্যে, অর্থাৎ আল্লাহ তাআলা তাকে একটা সম্মানের অধিকারী করেছে, এখন তার আমল এলেমের বিনিময়ে সে সেটা হাসিল করতে পারছে না, অতটুকু ওই লেভেলে যেতে পারছে না, এখন হবে কি? তার আল্লাহ তাআলার পক্ষ থেকে বিভিন্ন মুসিবত, বিভিন্ন মুশকিলাত, বিভিন্ন পেরেশানি আসা শুরু করে দেয়। যখন সে মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করে, হাসি মুখে মেনে নেয়, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, আল্লাহ একদিন আমাকে মুক্ত করবে, যদি কেউ মেনে নেয় ফজিলত কি তার আখিরাতের মধ্যে, সে কামিয়াব হয়ে যাবে, সে কবর জিন্দেগি তার টেনশন করতে হবে না, সে মুক্ত হয়ে গিয়েছে, কারণ সে তো দুনিয়াতে পেরেশানিতে ছিল। আজকে যে নিঃস্ব সে কাল কিয়ামতের দিন সম্বলওয়ালা হবে, আজকে যে সম্বলওয়ালা সে কাল কিয়ামতের দিন তার অবস্থা খুব বারোটা বাজবে, কেমন? তার অর্থ সম্পদের হিসাব আল্লাহ দরবারে দিতে হবে, এত হিসাব নিকাশ, সেদিন সে নিঃস্ব হয়ে পড়বে, আজকে যার কিছুই নাই কালকে সে সম্বলশালী হবে। তো আমরা সর্বদা জবানের হিফাজত করে আল্লাহ পাক রব্বুল আলমিনের জিকিরের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলমিনের সন্তুষ্টির মধ্যে আল্লাহ পাকের শুক্রিয়া জ্ঞাপন করবো ইনশাআল্লাহ। আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করলে কি হবে? কিতাবের মধ্যে আসছে যে ব্যক্তি নিয়ামতের শুক্রিয়া জ্ঞাপন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামত ওই বান্দার জন্য বাড়িয়ে দেবে, আর যদি নিয়ামতের শুক্রিয়া জ্ঞাপন করা না হয় তার থেকে নিয়ামত ছিনিয়ে নেওয়া হবে, তখন আমার তো কিছুই নাই, নাই ঘর, নাই বাড়ি, বাড়াতে থাকি দিনে আনে দিনে কি, আমার তো কিছুই নাই, আমি কি শুক্রিয়া জ্ঞাপন করব? এক ব্যক্তি মসজিদের মধ্যে আসছেন, আমার তো স্যান্ডেল নাই, জুতো নাই, আমি কীভাবে যাই, লজ্জা পাচ্ছে, আমি খালি পেয়ে মসজিদে যাব? আচ্ছা যাক মসজিদে যাইতে হবে। সে বের হলো, যখন বের হলো প্রতিমধ্যে দেখলো একজনের পাও নাই, এখন সে চিন্তা করলো আল্লাহ তোর দরবারে শুক্রিয়া যে এই ব্যক্তি তো পাও নাই, তুমি তো আমাকে পা দিয়েছো, স্যান্ডেল পাই নাই, কী হয়েছে? শুক্রিয়া জ্ঞাপন করলে সর্বদা দুইটা জিনিস খেয়াল রাখবেন, আখিরাতের ব্যাপারে, আখিরাতের ব্যাপারে আপনার চাইতে যে বড় তার প্রতি আপনি খেয়াল করবেন, তার দিকে দৃষ্টিপাত রাখবেন, আখিরাতের ব্যাপারে যে বুজুর্গ আমলদার এলমদার তার প্রতি খেয়াল রাখবেন। আর দুনিয়ার ব্যাপারে হলে যেটা আমার চাইতে যে নিচু পর্যায়ে আছে, দন দৌলত হতে পারে, ব্যবসা বাণিজ্য হতে পারে, মান সম্মানে হতে পারে, মানে যে আমার থেকে একটু কমের মধ্যে আছে আমি তার দিকে দৃষ্টিপাত করবো, তখন আল্লাহ পাকে শুকরিয়া জ্ঞাপন করবো। কেন? যদি আমার থেকে যার কম আছে তার প্রতি আমি যদি খেয়াল করি তবে ইনশাআল্লাহ আমার শুকরিয়া চলে আসতেছে, আল্লাহ অটোমেটিকলি চলে আসতে, আল্লাহ আমার যা দিচ্ছে আলহামদুলিল্লাহ। আবার যখন দুনিয়ার বেলায় না আখিরাতের ব্যাপারে আসবেন, তখন দুনিয়াদারের দিকে তাকালে হবে না, আমার তো কিছুই নেই, আমি আজকে 100 বার দরুদ শরীফ পাঠ করলাম, আরে আল্লাহ তো তাহাজ্জুদ পড়ে, আচ্ছা তাহাজ্জুদ পড়ে মাশাআল্লাহ, তাকে মানুষের দান সাদকা করে, আচ্ছা মাশাআল্লাহ ইনি তো মানুষের পর উপকার করে, তাহলে আমার চাইতে যে বেশি নেকির কাজ করতেছে আখিরাতের ব্যাপারে আমি তার প্রতি দৃষ্টিপাত করব, ফলে কি হবে, আমারটা নগণ্য মনে হবে, নিজের মধ্যে বিনয়ী সৃষ্টি হবে, নিজের আমলকে নগণ্য মনে হলে অপরকে উত্তম জানলে সেটার উত্তম প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন দিবে। আল্লাহ পাক আমরা যা শুনেছি এর উপর বুঝে আমল করার সে তৌফিক আল্লাহ পাক আমাদেরকে নসিব করুক ইনশাআল্লাহ। আমরা কাউকে ছুট করব না, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া নিয়ামত আল্লাহ পাকের রাহে খরচ করব, আল্লাহ তাআলার দেওয়া শক্তি আল্লাহ তাআলার রাহে ইবাদতের মধ্যে কাটাবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমরা যা শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। বিজাহে নবীল আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
দাও ইখলাসে মন মুরী।